আগে বলে যে যেমন ধরেন যে কোরআনের ব্যাখ্যা, তাদের যে তাফসির আছে এই তাফসিরের ভিতরে তারা ব্যাখ্যাও করে দিয়েছে। এই যে যখন বৃষ্টি আসমানে যখন এই যে মেঘমালা দেখা যায়, তার সাথে মেঘমালার ভিতরে ওখানে নাকি আল্লাহ নেমে আসে, হযরত আলী নেমে আসে, নাউজুবিল্লাহ, হযরত আলীকে দেখা, তাদের তাফসির আছে এই এই কিতাবের ভিতরে, তাদের তাফসিরের কিতাবের নামও আছে এবং তারা কোন আয়াতের তাফসির বললেন ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা, এই যে আয়াত আছে এটার তাফসির করেছে সেই আলী রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ, সেই মেঘমালার সাথে থাকেন এবং তিনি সেখানে হাসি যখন দেন হযরত আলী মানে তাদের আল্লাহ যখন উনি হাসি দেন তখন এই যে একটা চিরিক মেরে উঠতে আলোক রশ্মি চমকে উঠতে এটা ব্যাখ্যা করেছে আল্লাহ। তাহলে আর দিন থাকলো আমার দিন ধ্বংস করার জন্য তারা হাদিস বানিয়েছে, কোরআনের ব্যাখ্যা করেছে, আপনার কোরআন সম্পর্কে আপনাকে দূরে সরানোর জন্য এই হাদিস বানিয়েছে। সূরা ইয়াসিন শুধু পড়বেন, সমস্ত কোরআন 10 বার পড়া হবে, হতে পারে এই এই মতবাদ যদি ব্যাপকভাবে চালু হয়ে যায় মুসলিম সমাজে, এরকমও হয়তো কেউ চিন্তা ভাবনা করে ফেলতে পারে, ঠিক আছে কোরআন পেলে পুরো ছাপিয়ে লাভ কি, সূরা ইয়াসিন হয়ে গেছে আমাদের বাজারে যে বাসে পাশে বিক্রি হয়ে শুধু সূরা ইয়াসিন পকেটে নেওয়ার জন্য বিভিন্ন সাইজের বেরিয়েছে, এরকম মত এরকম এই আকিদার উন্নতি ঘটতে ঘটতে অবনতি ঘটতে ঘটতে এরকম হতে পারে তো, আরে ভাই সূরা ইয়াসিনই যদি এরকম হয়ে যেত বাদ বাকিটা খরচ করে এত লাভ কি, টাকা পয়সা দেয় এরকম উঠে উঠা নেওয়া করতো বিরাট ঝামেলা হতে পারে, তখন তো এই যে কোরআন শরীফ থেকে গেল কোরআন শরীফ বাদ হল, ব্যাপক চিন্তা ভাবনা নিয়েই তারা এই হাদিস জাল করা শুরু করেছে, হাজার হাজার হাদিস জাল হয়েছে, হাজার হাজার জাল হাদিস যেগুলো নিয়ে আমরা আজকে মতভেদ, আমরা যারা মজহাবের উপরে টিকে আছি, কোন একটা নির্দিষ্ট তরিকতের উপরে টিকে আছি, কোন একটা নির্দিষ্ট পীরের সাথে সম্পৃক্ত হয়ে আছি, নির্দিষ্ট একটা কোন দলের সাথে সম্পৃক্ত হয়ে আছি, এই দেখবেন একই ব্যাপার, কোরআনের ব্যাখ্যা করেছে নিজের ব্রেন থেকে, আর দ্বিতীয় যদি হাদিস গ্রহণ করেছে তাহলে এই জাল হাদিস গুলো, জাল হাদিসে এই পর্যন্ত আমি কিতাব পেয়েছি 23 খানা জাল হাদিসের কিতাব, আপনি সহি হাদিসের কিতাব কয়টা মুখস্ত করেছেন, সহি হাদিসের কয়খানা কিতাবের নাম জানেন, আমি 23 খানা শুধু জাল হাদিসের কিতাব পেয়েছি, চিন্তার বিষয়, এই জাল হাদিস আমাদেরকে বের করতে হবে। আমার অনেকে এই কথা বলি যে আজকে জাল হাদিস, আজকে না আমাদের দেশে যখন ইসলাম পৌঁছেনি তার আগে থেকে জাল হাদিসের কিতাব, আমাদের যুগ আমাদের দেশে যখন ইসলাম পৌঁছেই নেই ব্যাপকভাবে তখনই তার আগেরই জাল হাদিসের কিতাব লেখা আছে, এই জন্য তিনি ইমাম আবু হানিফা ইমামদের যুগেই জাল হাদিস শুরু হয়ে গেছিল, হযরত আলীর যুগে তো ওই যে খারিজি দল তৈরি হলো, শিয়া দল তৈরি হলো, সাদাই দল যারা হযরত আলীকে আল্লাহ বলল তারাও হযরত আলীর যুগেই তৈরি হলো, এবং তারা নিজেদের মতভেদ মতবাদকে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ধর্মীয় ভিত্তি খুঁজতে যে এই হাদিস বানিয়েছে, হাদিস বানিয়েছে, দেখবেন যে হযরত আলীর অনেক ফজিলত বর্ণনা করেছে, হযরত আলীর পরিবারের অনেক ফজিলতের উপরে হাদিস বানিয়েছে, এই হল তাদের অবস্থা। এই জন্য ইমামদের যুগের আগে থেকেই হাদিস জালের ঘটনা শুরু হয়ে গেছে, এই প্রবণতা দেখা গেছে, এই জন্যই তো চারজন ইমামই শর্ত করে গেছেন, চারজন ইমামই শর্ত করে গেছেন এই যে সহিহুল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখবে যদি সহি কোন হাদিস পাও তাহলে ওটা আমাদের মজহাব, সহি কথাটা ওনারা প্রয়োজন বোধ করেছিলেন, সেই যুগে প্রয়োজন পড়েছিল সহি শব্দ উল্লেখ করা, আজকে আমরা ভুলে গেছি, তারা এই শব্দ উচ্চারণ করেছিলেন যার জন্য তো চারজনের মজহাব এক, আর আমরা এটা ভুলে গেছি সহির বালাই আর আমরা করি না, সহির ধার গাড়ি না, আর
পরে একটা কোন হাদিস হলেই হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন আল্লাহ রাসূল বলেছেন এরকম দিয়ে কিছু বললেই হয়ে গেল। আমাদের কাছে হাদিস বানিয়ে দিতে পারি এবং নামাজ শিক্ষার বইয়ের ভিতরে ছাপিয়ে দিলে খুব চলবে। যদি বলে দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূল আল্লাহু من يتعلم العلم من عالم درس في مدينتي فله في كل خطوة عشر حسنات نعوذ بالله انت حديث بعيد يا علم احمد اياكن حديث الوقتكي حضرت ابو هريرة رضي الله تعالى بني تو تيني بولين الله رسول الله صلى الله عليه وسلم كنو بكتي جدي امار مديناي শিক্ষা গ্রহণ করে কোন আলেমের নিকটে যদি শিক্ষা গ্রহণ করার জন্য যায় তাহলে তার প্রতি কদমে দশ নেকি করে তার আমল নামে লেখা হবে নাউজুবিল্লাহ। এই যে একটা হাদিস আমরা বানিয়ে দেখাইলাম এটা কত সুন্দর হয়ে গেল না? এবং এর একটা যুক্তিগতও আছে আল্লাহ রসুলের মদি নাই যে শিক্ষা গ্রহণ করে আলেম হয়েছে ওই ব্যক্তির কাছে যদি কেউ শিক্ষা গ্রহণ করতে যায় যেমন আপনারা আসতেছেন এই জন্য তো ব্যাপকভাবে আসা শুরু করবেন। যদি এটা চালু করে দিই হাদিস তাহলে ব্যাপকভাবে আসা শুরু করে দিবে বাবা আল্লাহ রসুলের মদি নাই এলেম শিক্ষা করে আলেম হলে ওই ব্যক্তির কাছে যদি এলেম শিক্ষা করতে যাওয়া যায় তাহলে প্রতিটা কদমে দশ টাকি করে সব এই তো যাওয়া শুরু করে হাদিস এটা হাদিস হয়ে গেল হাদিস হল না। এরকম ভাবে হাজার হাজার হাদিস বানিয়েছে বিভিন্ন স্বার্থে দেখবেন হাদিস গুলো খুব চাকচিক্যপূর্ণ খুব অর্থ আছে ওর বিবেকসম্মত তার একটা মানে দিক আছে এগুলো দেখেই তারা বানে। এইভাবে হাজার হাজার হাদিস বানানো আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা খুবই কম বরং আমরা এই সম্পর্কে হাদিস গবেষণা সম্পর্কে একেবারে অজ্ঞই বলতে পারি। যত বড় আলেমই বলেন আমাদের দেশে এটা রাগ হওয়ার কথা না যেটা বাস্তবসম্মত কথা যদি গবেষণা থাকলে তাহলে ওই বড় আলেমদের মধ্যে এই জানাজি বেড়ে কেন জানাজি বের হয় কেন এত বড় বক্তা আমি তার মধ্যে জানাজি বের হয় কেন এটাই তো প্রমাণ করে যে যত বড় আলেমই হোক উনি এই দিকটা সম্পূর্ণই মাদ রেখেছেন না আমাদের দৃষ্টিতে উনি বড় আলেম হয়ে গেছেন তাই ওই রুহানি তরিকায় ওর কাছে ওই এলেম গবেষণা এলেম হাদিসের গবেষণা এসে পড়েছে মক্কা মদিনা থেকে চলে গেছে এটা হতে পারে না। যে সম্পর্কে আমরা শিক্ষা দীক্ষার ব্যবস্থায় রাখি নাই কল্পনায় করা যায় না যে এই শিক্ষা আমরা গ্রহণ করে ফেলেছি। ব্যক্তিগতভাবে অনেক ভারতবর্ষের বড় বড় আলেম বেরিয়েছেন হ্যাঁ তারা ব্যক্তিগত গবেষণা করে সহি দুর্বল হাদিস সম্পর্কে বেশ গবেষণা সমৃদ্ধ তারা লিখনীয় লিখে গেছেন যেমন আল্লামা আব্দুল হাই লখনৌই রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের লোক জাল হাদিসের কিতাব উনি চয়ন করে জাল হাদিসের কিতাব লিখছেন কি আর আখবার মারফুআ ফিল আহাদিসিল মাউযুআ এই জাল হাদিসের কিতাব উনি লিখছেন মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু দুঃখের বিষয় যেহেতু আমাদের এখন ভারতবর্ষে বিশেষভাবে যারা আমরা কোন একটা মজহাবের সঙ্গে জড়িয়ে পড়েছি বিশেষভাবে এই হানাফি মজহাবের সঙ্গে তারা যে সমস্ত আমল করে থাকি বেশিরভাগ আমল ওই দুর্বল হাদিসের সাথে মিলে এই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করে হয়তো আপনারা বুঝতে পারেন না আমরা যারা এই এলমি জগতে আলেমদের সাথে উঠা বসা করি তারা আমাদেরকে জিজ্ঞাসা করে এ ব্যাপার কি তোমাদের বাংলাদেশের মানুষের আমল গুলো বেশিরভাগ ওই দুর্বল হাদিস জাল হাদিসের সাথে মিলে কেন? কারণ আমরা এগুলো নিয়ে চর্চা করি না এরা শুধু হাদিস পেলেই হবে না যেমন যে আমাদের ড্রাইভারটা আছে একটা মূর্খ মানুষ এই দেশের সে যদি আমাদের কোনো ফতোয়া জিজ্ঞেস করে যদি বলি যে এই মশলার সিদ্ধান্ত হলো এই আর এ সম্পর্কে দলিল হলো অমুক হাদিস এই হাদিস যখনই বলেছে আর সরাসরি না ওই যে হাদিসটা শুনি এরকম ভাবে তারা মূর্খদেরকেও গড়ে তুলেছে যার জন্য ভুল ধরতে পারে না যার জন্য ধর্মের নামে কেউ ভুল ধরতে পারে না এমনি সে যদি না পালন করে আর আলাদা কথা কিন্তু যিনি ধর্ম চর্চা করেন, যিনি ইসলাম চর্চা করেন, ও ভুল চর্চা করেন, দেখবেন যে তাদের ভিতরে কোন শেরেক বেদাত নেই। অন্যান্য ভুল আছে কিন্তু শেরেক বেদাত এই সম্পর্কে তারা বেশিরভাগ সাংঘাতিকভাবে সোচ্চার করে রেখেছে, যার জন্য এগুলোর ভিতরে জড়ায়নি। এইভাবে তাহলে আমাদের হাদিসের ব্যাপারও সত্য করতে হবে এবং হাদিস সম্পর্কে আপনাদের গবেষণা সমৃদ্ধ বিভিন্ন ধরনের কিতাব পত্রের দাবি দাবা তুলতে হবে, বিশেষভাবে আমাদের দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে। যদিও দুর্বল সেই হাদিস কিছু পৌঁছল পরবর্তীকালে, প্রথমে আমাদের দেশে কিন্তু মুসলিম কিতাব পৌঁছেছে, হাদিসের কিতাব বহু পরে পৌঁছেছে। এ সম্পর্কে কোনদিন আমি যখন বক্তব্য রাখব, দিন তারিখ উল্লেখ করে, সন উল্লেখ করে, কত তারিখে কোন হাদিসের কিতাব কোন জায়গায় ঢুকেছে সে সম্পর্কে আপনাদেরকে জানাব, এবং এর আগে হাদিস পৌঁছার আগে কি ধরনের আমাদের আমল ছিল, কিসের ভিত্তিতে আমরা আমল করতাম। একটা যে কোনো আমল যখন করতে করতে অভ্যাস হয়ে যায়, ওটা ছাড়া মুশকিল। আমাদের অবস্থা হয়েছে তাই, আমাদের হাদিসের গ্রন্থগুলো ঢোকার পূর্বে একটা কিছুর ভিত্তিতে আমাদের আমল গড়ে উঠেছিল, যার কারণে ওগুলো অভ্যাস হয়ে যাওয়ার জন্য পরবর্তীতে যখন হাদিসের কিতাব ঢুকলো, এই হাদিসের কিতাবের সাথে যখন আমাদের আমলের অনেক দ্বন্দ্ব হয়ে গেল, আমলের যখন অনেক দ্বন্দ্ব দেখা গেল, আমলের সাথে সংঘর্ষ, তখন আমরা এই হাদিসগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। যদিও সহি হাদিস এবং আমাদের পূর্বের অভ্যাসকে ঠিক রাখার জন্য অন্যান্য হাদিস খোঁজার চেষ্টা করেছি, যদিও দুর্বল হাদিস পেয়ে গেছি, ওটা নিয়েই খুশি হয়েছি, যাক আমার অভ্যাসের সাথে মিলেছে। তো আমরা যদি এইটা আমাদের ধারণা হয়, আমাদের চিন্তা ভাবনা যদি এরকম হয় যে আমার আমলের সাথে কোন একটা কথা মিলে গেলে ওটাই খাঁটি, তাহলে তো আপনি খাঁটিটা পাবেন না, বরং আপনাকে এরকম উদার থাকতে হবে, আমার যাই হয়েছে আমল, যদি কোথাও আমি সহি পেয়ে যাই ওটাই আমি গ্রহণ করব, তাহলে আপনি খাঁটিটা পাবেন। এরকম চিন্তা করলে খাঁটি পাবেন না যে আমি একটা অভ্যাস গড়ে উঠিয়েছি, অভ্যাস করে তুলেছি, এই অভ্যাস অভ্যাসের মিল মতো যদি কোন হাদিস পেয়ে যায় ওটাই ঠিক, তাহলে হলো না, আপনি রাগ হাদিসও পেয়ে যেতে পারেন, আপনার মতবাদের সাথে মিলে গেছে, তাহলে তো আর হবে না, তাহলে তো আপনি এক হতে পারবেন না। এই জন্য ব্যবস্থা আছে, এই জন্য আমাদের ব্যবস্থা এখনো হয়নি, আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আমাদের চিন্তাভাবনা রয়েছে বাংলাদেশে একটা জাল হাদিসেরই কিতাব আগে বের করতে হবে, যে এই এই হাদিসগুলো হল জাল, এই হাদিস এই সম্পর্কে একটা হাদিস বের করলে ইনশাআল্লাহ আমাদের এই সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হল সত্য যে এর প্রতিবাদ হবে খুব, এর প্রতিবাদ হবে খুব, কারণ আমাদের অভ্যাসের বিপরীতে দেখেন না আমরা আধুনিক প্রকাশনের বোখারিতের কথা, এই যে রকুল এদেন সম্পর্কে যে হাদিসগুলো এনেছে সেই হাদিস, বোখারি শরীফের হাদিস, এটা তো সম্ভব নেই, দুনিয়ার সমস্ত মানুষ একমত যে সহি, কিন্তু এই সহি হাদিস যে আমাদের বিপরীত হয়ে গেল, কি করা যাবে এখন? এই খোঁজা শুরু করেছি, কোন জাল দুর্বল কোন হাদিস পাওয়া যায় কিনা দেখা যায়, যে কোনো একটা হাদিস আমাদের অভ্যাসের সাথে মিললেই হয়ে গেল, খুঁজতে খুঁজতে পেয়ে গেছে, খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। ওই ষোলো নম্বর টিকার ভিতরে দেখবেন যে ঠিক বুখারি শরীফে যেমন পাঁচটা হাদিস এসেছে রাফুল এডেনের, উনিও আপনার অভ্যাসের সপক্ষে পাঁচটা হাদিস জুটিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে একটাই হাদিস শুধু দুর্বল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি গবেষণা করেছি, মিলিয়ে দেখেছি, এই যে যার হাদিসের বিভিন্ন কিতাবের সাথে মিলিয়ে দেখেছি, শুধুমাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেটা হাদিস এটাই হল দুর্বল, কেউ কেউ হাসান বলেছে, বাস এটাই একটু মজবুত হতে পারে, বাদ বাকি কি আল্লাহর কি হুকুম সবটি হল জাল। এই যে বাদ বাকি চারটা হাদিস সবটি হল জাল, এবং কে জাল করছে তাদের নাম সহ পাওয়া গেছে। অথচ এরকম যদি আমরা করি তাহলে তো কোনোদিন এক হতে পারবো না, কোনোদিন সঠিক পাবো না, দল বেড়েই যাবে। আমি আমার মতবাদ একটা গ্রহণ করলাম, এই মতবাদকে টিকিয়ে রাখার জন্য আমি হাবিজ বানিয়ে দিলাম, কোথায় এক হবে? এক হওয়ার সম্ভাবনা আছে, বেড়ে গেল দল, আরেকজন আরেক মতবাদ গ্রহণ করলাম, আমি টানি আরেকটা জ্বালা বিষ নিয়ে ওরা দিয়ে সেট করে ফেললাম, হয়ে গেল আরেক দল। এরকম তো হবে না। এই জন্য আমাদের শর্ত করতে হবে, শুধু হাদিস শুনলেই দৌড় দেওয়া যাবে না, হাদিসটা সহি কিনা এই শর্ত করে নিতে হবে। এখন আপনারা বলবেন যে আমরা কেমন করে জানব, আপনারা এরকম বাধ্য করেন, যারা আপনাদেরকে এরকম করে তুলেছেন, যারা এগুলো ব্যাখ্যা দিয়ে, যারা এই ধরনের জাল হাদিস এবং দুর্বল হাদিস শিখিয়ে শিখিয়ে আপনার এই একটা অভ্যাস করে দিয়েছে, তাদের কাছে আবার এরকম দাবি করেন যে সহি হাদিস চাই, এটা সহি কিনা গবেষণা করে দেখেন। আপনি আলেম হয়েছেন, মওলানা সাহেব হয়েছেন, মহাদ্দিস হয়েছেন, কাজে আপনি এটাও আমাকে গবেষণা করে দেখাবেন। বাধ্য করেন, একাই তখন দৌড় দেবে, একাই তখন খোঁজা শুরু করবে যে না আমি এরকম শুনেছি, তেইশখানা জালা হাদিসের কিতাব আছে, হতে পারে এই জালা হাদিসের, যেমন বিভিন্ন মাজার ভিতরে 99টা জালা হাদিস এসে গেছে, কি করবেন, আপনি কোনটার ভিতরে পড়বেন? বিভিন্ন মাজার ভিতরে 99টা জালা হাদিস পাওয়া গেছে। এরকম ভাবে দুর্বল হাদিস বুখারী এবং মুসলিম ব্যতীত বাদবাকি চারখানার ভিতরে আসেই, বাদবাকি চারখানা হাদিসের ভিতরে দুর্বল হাদিস আছে, কিন্তু ইবনে মাজাতে জালও আছে 99টা। গবেষণা করে বের করে দেওয়া হয়েছে, এই দেশে তারা হাদিস ভিত্তিক আমল করে থাকেন, এর উপরই তাদের আগ্রহ, এই জন্য তারা ছাড়াই করে দিয়েছেন। দেখবেন যে এক খণ্ডে আবু দাউদের সহি হাদিস, আর এক খণ্ডে আবু দাউদের দুর্বল হাদিসগুলো, এক খণ্ডে নাসাইর সহি হাদিস, আর এক খণ্ডে নাসাইর দুর্বল হাদিস, আর এক খণ্ডে তিরমিজির সহি হাদিসগুলো এবং আর এক খণ্ডে দুর্বল হাদিসগুলো, ছাড়াই করে দিয়েছে, যাতে ভেজাল না পড়ে, মূর্খ সমাজের যাতে উপকৃত হতে পারে, সঠিকভাবে আমল করতে পারে। যাদের যাদের এরকমই হলো আকীদা যে আমার আমল হবে, ইবাদত হবে, ধর্মচর্চা হবে সঠিকভাবে, যারা এরকম একটা ফোন করে ফেলেছে, এরকম একটা যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা এরকম করার জন্য মাথাও ঘামায়, তার জন্য এরকম করতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা তো তা না, আমাদের এরকম ধারণা সৃষ্টি, আমাদের আলেমরাও এরকম হয়ে গড়ে ওঠেননি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমরা যে পদক্ষেপ নিচ্ছি ঢাকাতে, এই যে শহীদ আওয়াতি কেন্দ্র, আমরা এগুলো সবের উপরে বিশেষভাবে লক্ষ্য রাখব, যাতে মানুষ জাল হাদিস এবং দুর্বল হাদিসের উপর আমল না করে। এই জন্য আমরা এ সম্পর্কে স্বতন্ত্রভাবে জাল এবং দুর্বল হাদিসের একটা আলাদা কিতাবই লিখব, ওখানে যেগুলো পাওয়া যাবে ওগুলো বাদ দিয়ে আমল করব, ওগুলো বাদ দিলেই আপনার আমল সঠিক হয়ে গেল এবং তাহলেই আপনি সঠিকটা পেয়ে গেলেন। এই হল আমাদের কোরআন এবং হাদিস থেকে যদি সঠিক আমরা যাচাই করতে চাই, তাহলে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দুটো শর্ত করতে হবে। কোরআন সম্পর্কে শর্ত করবেন যে এই কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের যে অর্থ মর্ম আপনি তুলে ধরলেন, এই অর্থ মর্ম রাসূল থেকে সাব্যস্ত কিনা, সাহাবীদের থেকে সাব্যস্ত কিনা, তারপরে তাবে তাবেঈদের থেকে সাব্যস্ত কিনা, এর জন্য কিতাবও রয়ে গেছে, আপনি বাধ্য করেন একাই তখন কিতাব, ওগুলো কিতাবের জন্য খুঁজে বেড়াবে, কুর্তুবী, তবারি, তারপরে বাগাওয়ি, তারপরে ইবনে কাসির, এই যে নির্ভরযোগ্য তফসিরগুলো রয়ে গেছে। দুঃখের বিষয় হলো সত্য যে এইগুলো তফসিরকে এমনভাবে করা পাড়া দেওয়া হয় যাতে ঢুকতেই না পারে, আমাদের বাংলাদেশে যাতে ঢুকতেই না পারে, সিলেবাসে তো এর চান্স দেওয়াই হয়নি, এবং এগুলোকে এমনি ব্যক্তিগতভাবে যদি মুসলিম সমাজ পড়তে চায়, এগুলো থেকে উপকৃত হতে চায়, সেই ব্যবস্থাও রাখা নাই, সেই ব্যবস্থা নাই, কারণ প্রত্যেক দলের আলাদা আলাদা তফসির আছে, কে নিরপেক্ষ তফসির পড়তে যাই, যেই যেই পক্ষের যেই তফসিরের কোন দল নাই, যেই তফসিরের কোন নির্দিষ্ট দল নাই, সে তফসির পড়তে যাবে কে? এই জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর কথা হলো এই, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, এই যে বিভিন্ন ধরনের শরীয়তকে ভালোভাবে ঠিক মতো খাঁটিভাবে না বুঝার কারণেই কিন্তু দল মত তৈরি হবে, বিভিন্ন ধরনের মতবাদ এবং ফেরকা তৈরি হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন। কোরআন শরীফের ভিতরে ইঙ্গিত পাওয়া গেছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুন ওয়া আহসানু তাউইলা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো এবং তোমাদের যারা শরীয়ত সম্মত নেতা তাদের যদি কোনো বিষয়ে মতভেদ করো, তোমাদের ভিতরে মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দু হয়ে আল্লাহ ওয়া রাসূল, সব মতভেদের মতভেদকে ছেড়ে দিয়ে সেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, কোরআন এবং হাদিসের দিকে প্রত্যাবর্তন করো এবং কোরআন এবং হাদিসের ব্যাপারে হাদিস থেকে সঠিক যাচাইয়ের ব্যাপারে যে পন্থা অবলম্বন করা হলো সেই পন্থা অবলম্বন করতে হবে। যদি তোমার আল্লাহর উপরে ইমান এনে থাকো তাহলে এই ব্যবস্থা গ্রহণ করবে। মতভেদের সময়, মত পার্থক্যের সময় কোরআন এবং হাদিসের দিকে প্রত্যাবর্তন করা, এটা হলো তাদের কাজ যারা ইমান এনেছে আল্লাহর উপরে এবং পরকালের উপরে। তাহলে যারা এই কোরআন এবং হাদিসের দিকে প্রত্যাবর্তন করে না তারা ইমান আনে নাই। যা লেখা সেই আসতে তাহিলা, এটাই হল উত্তম পন্থা এবং এটাই হল প্রত্যাবর্তনের স্থান হিসেবে অত্যন্ত সুন্দর স্থান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা বিদায়ী ভাষণের ভিতরে বলেছিলেন, কি বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের বক্তব্যটা সুনানের কিতাবের ভিতরে এসেছে, হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব কুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দি' ফাআসিনা قال أوصيكم بتقوى الله السمع والطاعة ولو تأمر عليكم عبد حبشي يهوك حديث ترمى عشي حديث ربكتب وليه الله الرسول صلى الله عليه وسلم الذين بكتب ورحلين كوب جان قرب قرنو كوب جان قرنو قرنو ومن تطب مو بكتب ورحلين صحابين الله الرسول صلى الله عليه بكتب وسلم دعونا قلنا جي أتو جان গর্ভপূর্ণ এত তত্ত্ববহুল বক্তব্য আল্লাহ রাসূল রাখলেন, এটা বিদায় ভাষণের মতো। এবং তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্না মাউইযাতু মুওয়াদ্দি, হে আল্লাহর রাসূল, আপনার আজকের এই বক্তব্য শুনে আমাদের মনে হচ্ছে যে এটা আপনার শেষ ভাষণ, তাহলে আমাদেরকে আপনি ওসিয়ত করুন, আপনাদের আমাদেরকে আপনি ওসিয়ত করে যান, উপদেশ দিয়ে যান কিভাবে আমরা চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম তাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ আল্লাহর ভীতি অর্জনের জন্য, আল্লাহর তাকওয়া অর্জনের জন্য তোমাদেরকে ওসিয়ত করছি, এটা একটা উত্তম ওসিয়ত। এরপর আল্লাহ রাসূল ওয়াসসামি ওয়া তা, এবং তোমাদের মুসলিম সমাজের ঐক্যকে টিকিয়ে রাখার জন্য, তাকে জিয়ে রাখার জন্য সুন্দর ব্যবস্থা হল একটা আমির নির্ধারণ করে তার আওতায় তোমরা থাকবে, এবং সেই আমির নির্ধারণ করে তার আওতায় থাকতে হলে তোমাদের এই গুণ গ্রহণ করতে হবে, তার তোমরা কথা শ্রবণ করবে এবং তার অনুসরণ করবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ির ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীরা তোমাদের ভিতর থেকে যারা দীর্ঘায়ু লাভ করবে, দেখবে ইসলামের ভিতরে অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে, অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে জানতেন, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা হয়েছে যে তার উম্মতের ভিতরে মতভেদ সৃষ্টি হয়ে যাবে, অনেক মতভেদ, মতপার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল কি এইভাবে ছেড়ে দিয়েছেন সাহাবীদেরকে যে তোমরা এই মতভেদের সময় কে যে হক পথে থাকবে, কে না হক পথে থাকবে, কে সঠিক পথে এবং কে বেঠিক পথে থাকবে, এরকম তো বলেননি। বরং আল্লাহ রাসূল তাদেরকে এই মতভেদের সময় অনেক দলাদলি হয়ে যাওয়ার সময় তাদেরকে ব্যবস্থা দিয়ে যাচ্ছেন কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িনা মিন বাদি, তোমাদের করণীয় হলো এই মতভেদের ভিতরে তোমরা সঠিক পথে থাকতে পারবে একমাত্র এই একটি পন্থা অবলম্বন করলে। মতভেদ কত হয়ে গেল, কত সংখ্যক হল, কোন দলে কত লোক হয়ে গেল এবং কোন দলের নেতা কত বড়, এগুলো দেখার বিষয় না। বরং যখন দেখবে মতভেদ সৃষ্টি হয়ে গেছে, তখন তোমাদের একটাই করণীয়, একটাই পন্থা হল এই আলাইকুম বিসুন্নতি। ওই সময় তোমরা এদিক ওদিক দানে দলে সামনে পিছনে না তাকিয়ে তোমরা আমার সুন্নতকে দেখো, আমার তরিকাকে দেখো, আমি এই ব্যাপারে কোন তরিকা অবলম্বন করেছি, ওয়া খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িনা মিন বাদি, এবং আমার পরবর্তীতে যারা খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আমার সাহাবীদের তোমরা সুন্নতকে অনুসরণ করবে, তারা যে সুন্নত তোমাদের দিকে দেন, তারা যে শরীয়তের ব্যাখ্যা তোমাদের কাছে তুলে ধরেন সেই ব্যাখ্যা অনুসরণ করবে, তাহলেই দেখবে যে তোমাদের ভিতরে যত মতভেদ সৃষ্টি হয়ে যাক কোন ক্ষতি করতে পারবে না, তোমরা বরং মোটেও বিচ্ছিত হবে না। এরপর আল্লাহ রাসূল বলেছিলাম আমাদেরকে আরো ব্যাখ্যা করে বলে দিয়েছেন, এখানে তো শুধু বললেন যে সাহাবীরা তোমরা যারা দীর্ঘায়ু লাভ করবে তাই দেখে ফেলবে যে ইসলামের ভিতরে অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে, অনেক মতভেদ সৃষ্টি হয়েছে, এবং সত্যিকারী সাহাবীরা দেখে গেছেন মতভেদ 37 হিজরিতে সৃষ্টি হয় এবং সাহাবীরা মৃত্যুবরণ করেন, শেষ সাহাবি হযরত তুফাইল রাদিয়াল্লাহু আবু তুফাইল রাদিয়াল্লাহু 110 হিজরিতে, 110 হিজরিতে সর্বশেষ সাহাবি হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন। তিনি তাহলে কতদিন এই মতভেদের ভিতরে থেকে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভবিষ্যৎবাণী করলেন সেটা বাস্তব রূপ লাভ করেছিল, বাস্তবে রূপ লাভ করেছিল। সাহাবী এতদিন মতভেদের ভিতরে জীবনযাপন করে গেলেন, 37 হিজরিতে মতভেদ তৈরি হল, খারিজি এবং শিয়া দল এবং তাদের বিভিন্ন উপদল তৈরি হয়ে গেল, সাহাবীরা তখন বেঁচে আছেন, সাহাবীরা তখন বেঁচে আছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, এরকম আরো বড় বড় সাহাবি বেঁচেছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বেঁচেছিলেন, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু এতদিন বেঁচে থাকলেন, এগুলো দেখে গেছেন। এবং আমাদের উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত সম্পর্কে কিয়ামত পর্যন্ত কত দল হবে সংখ্যা দিয়েও বলে দিয়েছেন, সংখ্যা দিয়েও বলে দিয়েছেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ এই হাদিসের ব্যাখ্যা আগামী সপ্তাহে করব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইতিপূর্বের উম্মত অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, উম্মত ছিলেন, তারা 72 ভাগে বিভক্ত হয়েছিল এবং আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। এত বিস্তারিতভাবে আল্লাহ রাসূল এবং ব্যাখ্যা করে আমাদের কাছে তুলে ধরেছেন, কিন্তু এই ব্যাখ্যা করে আমাদের কাছে ছেড়ে দেননি, বরং এই মতভেদের সময় এরকম দলাদলি হওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথে থাকার একটা গ্যারান্টিযুক্ত ব্যবস্থাও দিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই হাদিসের ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরব, এই হাদিসের ব্যাখ্যা থেকেও আমরা অনেক কিছু ইনশাআল্লাহ জানতে পারব। আল্লাহ আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যা শুনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.